ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আমির খসরুর রিপোর্ট রয়েছে।
সখিনা বললেন, বার্মায় কোন পর্যায়ে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না।
রিপোর্ট রয়েছে গৌতম গুপ্তের।
চেন্নাই উপকূলে দুটি জাহাজের সংঘর্ষে 30 কিলোমিটার জুড়ে সমুদ্রে তেল ভাসছে।
আর রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী নির্দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আপাতত স্থগিত হওয়া নিয়ে অ্যাটর্নি শেখ সেলিমের বিশ্লেষণ।
স্বরাষ্ট্রব্যাপী এই অর্ডারের কার্যকারিতা আপাতত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। 7টি মুসলিম প্রধান রাষ্ট্র থেকে অভিবাসী এবং ভ্রমণকারীদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর গত সপ্তাহে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ওয়াশিংটনে একজন ফেডারেল বিচারক এই নিষেধাজ্ঞা গোটা দেশে সাময়িকভাবে বাতিল করার আদেশ দিয়েছেন। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তাঁর প্রতিক্রিয়ায় এই রায়কে হাস্যকর বলেন এবং তা পাল্টানোর সংকল্প প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের কাস্টম ও সীমান্ত সুরক্ষীরা বলছে যে বৈধ ভিসা নিয়ে লোকজনকে এখন এদেশে প্রবেশ করতে দেয়া হবে। স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগও আদালতের আদেশ মান্য করছে বলে জানিয়েছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে যে বিচার বিভাগ যথাশীঘ্র সম্ভব তাদের কথায় এই জঘন্য আদেশের বিরুদ্ধে একটি স্টে অর্ডারের জন্য আবেদন করবে। তবে অল্প পরেই হোয়াইট হাউস থেকে দ্বিতীয় আরেকটি বিবৃতি জারি করা হয় যেখান থেকে এই জঘন্য শব্দটি বাদ দেওয়া হয়েছে। বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে আইনসম্মত এবং যথার্থ বলে অভিহিত করা হয়। শুক্রবার সিয়াটলে যুক্তরাষ্ট্রের জেলা জজ জেমস রবার্ট রায় দেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার বৈধতা রয়েছে ওয়াশিংটন এবং মিনেসোটা অঙ্গরাজ্যগুলোর। এ সপ্তাহের গোড়ার দিকে ওয়াশিংটনের রাজ্য সরকার ওই নির্বাহী আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এবং পরে মিনেসোটা অঙ্গরাজ্যে এতে যোগ দেয়। ওয়াশিংটন রাজ্যের অ্যাটর্নি জেনারেল রবার্ট ফার্গুসন শুক্রবার সংবাদদাতাদের বলেন, আজ সংবিধানের জয় হল। তিনি বলেন, এই আদেশ তাৎক্ষণিকভাবে তাঁর কথায় প্রেসিডেন্ট ট্রাম্পের অসাংবিধানিক এবং বেআইনি নির্বাহী আদেশ স্থগিত করে। এ সম্পর্কে একটি বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার শুনবেন বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম মাটিস বলেছেন যে সেনকাকু দ্বীপপুঞ্জে জাপান প্রশাসনকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে। এই মন্তব্যকে চীন তাৎক্ষণিকভাবে সমালোচনা করেছে। আজ তিনি টোকিওতে বলেন যে তাঁর জাপানি সহপক্ষ তোমোমি ইনাদার সঙ্গে আলোচনায় তিনি এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন যে তাঁর কথায় সেনকাকু দ্বীপপুঞ্জ সম্পর্কে আমাদের দীর্ঘদিনের নীতি অব্যাহত থাকবে। তবে ম্যাটিস ওই অঞ্চলে কোনো রকম সামরিক তৎপরতার কথা বলেননি। ম্যাটিস বলেন, এই বিষয়টি নিষ্পত্তির জন্য আমাদেরকে যোগাযোগের সব দরজা খোলা রাখতে হবে এবং সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। তিনি আরও বলেন, এই সময়ে আমরা কোনো নাটকীয় সামরিক ব্যবস্থার বিষয়টি বিবেচনায় রাখিনি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী দক্ষিণ চীন সাগর এলাকায় চীন যে তার আধিপত্য দিয়ে অন্যদের আস্থায় আঘাত এনেছে তার জন্য চীনের সমালোচনা করেন। জাপানে সেনকাকু এবং চীনে দিয়াও বলে পরিচিত এই জনবিহীন দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে উভয় দেশের মধ্যে মতবিরোধ রয়েছে এবং চীন বিবাদিত দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরি করেছে। তাছাড়া তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, দ্য ফিলিপিন্স এবং ব্রুনেই এই সমুদ্রের অংশবিশেষের ওপর তাদের সার্বভৌমত্ব দাবি করছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া নতুন রোহিঙ্গাদের জন্য খাবার এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠাবে মালয়েশিয়া। বাংলাদেশ ওই ত্রাণ সামগ্রী গ্রহণে সম্মত হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট আমির খসরুর।
গত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য খাবার এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠাবে মালয়েশিয়া। মালয়েশিয়ার দেয়া ওই ত্রাণ সামগ্রী গ্রহণে সম্মত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে কক্সবাজারের টেকনাফ বন্দর ব্যবহারের জন্য মালয়েশিয়া সরকারকে অনুমতি দেওয়া হয়েছে। তবে আগে টেকনাফ বন্দর ব্যবহারে মালয়েশিয়ার অনুরোধে বাংলাদেশ অসম্মতি জানিয়েছিল। মালয়েশিয়ার ছোট ছোট কয়েকটি জাহাজে করে 2,200 টন খাবার এবং অন্যান্য ত্রাণ সামগ্রী পাঠানো হবে বলে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, এর আগে রাখাইনদের জন্য মালয়েশিয়া সরকার রাখাইনদের যে খাবার এবং ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নিলেও মিয়ানমার সরকার তাতে সম্মতি দেয়নি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার, বাংলাদেশ।
একজন শীর্ষ পাকিস্তানি কর্মকর্তা এরকম আভাস দিয়েছেন যে পাকিস্তান সরকার কারারুদ্ধ চিকিৎসক শাকিল আফ্রিদির মুক্তির জন্য আমেরিকার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। এই চিকিৎসকই 2011 সালে যুক্তরাষ্ট্রকে ওসামা বিন লাদেনের অবস্থান জানাতে সাহায্য করেছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী তারেক ফাতিমি বলেন, আমরা বিষয়টি আমাদের আইনি ব্যবস্থার অধীনেই রাখতে চাই, কিন্তু আমরা এটাও চাই না যে এর কারণে আমরা কারো বিরক্তিভাজন হই। সেটা আমাদের আইনি ব্যবস্থারও লক্ষ্য নয়। স্থানীয় টেলিভিশন কেন্দ্র জিও নিউজে দেওয়া তাঁর এই মন্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প অভিষিক্ত হবার পর থেকে আফ্রিদিকে মুক্তি দেওয়ার ব্যাপারে পাকিস্তানের উপর চাপ ক্রমশই বাড়ছে। তবে ফাতিমি এই খবরের সত্যতা অস্বীকার করে বলেন যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এ পর্যন্ত তাঁর সরকারের আলোচনায় এই বিষয়টি উঠে আসেনি। তবে ফাতিমি স্বীকার করেন যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসন আফ্রিদির মুক্তির দাবি করেছিল, কিন্তু তখন বিস্তারিতভাবে জানানো হয়েছিল যে আফ্রিদি পাকিস্তানের নাগরিক, যিনি কিনা স্থানীয় আইন লঙ্ঘন করেছেন এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আফ্রিদিকে যুক্তরাষ্ট্রে একজন বীর বলে সম্মানিত করা হয়, যিনি কিনা টিকা দেওয়ার ভান করে বিন লাদেন পরিবারের ডিএনএ সংগ্রহ করেছিলেন, যার কারণে পাকিস্তানের অ্যাবোটাবাদে 2011 সালের মে মাসে ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের এক অভিযানে হত্যা করা হয়। আফগানিস্তানের কুখ্যাত যুদ্ধবাজ নেতা গুলবুদ্দিন হেকমাতিয়ার সম্প্রতি কাবুল সরকারের সঙ্গে শান্তি চুক্তি করার পর জাতিসংঘ তার নাম সন্ত্রাসীদের তালিকা থেকে বাদ দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বিষয়ক এক কমিটি নিউ ইয়র্কে প্রকাশিত বিবৃতিতে বলেছে, তার সম্পত্তির লেনদেন, ভ্রমণ এবং অস্ত্র নিষেধাজ্ঞা আর তার উপর প্রযোজ্য হবে না। কয়েক মাস আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার হেকমাতিয়ারের হিজবে ইসলাম নামের একটি বিদ্রোহী উপদলের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই চুক্তির শর্ত অনুযায়ী হেকমাতিয়ারকে আফগান সরকারের বিরুদ্ধে লড়াই বন্ধ করতে হবে এবং এর বিনিময়ে জাতিসংঘ তার এবং তার উপদলের অন্যান্য সদস্যের নাম কালো তালিকা থেকে সরিয়ে নেবে, যাতে করে তার দল আফগানিস্তানে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে। শুক্রবারের এই ঘোষণার পর এই কুখ্যাত যুদ্ধবাজ ফেরারি নেতা, যাকে আন্তর্জাতিক সন্ত্রাসী বলে অভিহিত করা হয়েছিল, তিনি কয়েক বছর সম্ভবত প্রতিবেশী পাকিস্তানে থাকার পর এখন আফগানিস্তানের রাজনীতিতে আবার প্রবেশ করতে যাচ্ছেন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতের চেন্নাই উপকূলে দুটি জাহাজের সংঘর্ষের ফলে তেল ছড়িয়ে পড়ে অন্তত 30 কিলোমিটার ব্যাপী সমুদ্র তটে। হাজার তিনেক লোক মিলে সমুদ্রের পানি থেকে তেল তোলবার চেষ্টা চালিয়ে গেলেও কতদিনে এ কাজ শেষ হবে তা স্পষ্ট নয়। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
উদ্বিগ্ন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক বন্দর কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে বলেছে, জল থেকে ভেসে থাকা তেল তোলবার কি পরিকাঠামো রয়েছে বন্দরের এবং তার উন্নতির জন্য কি কি দরকার সেটাও যেন মন্ত্রককে জানানো হয়। ইতিমধ্যে বন্দরের ডকে ঢুকে পড়বার পরই ওই দুটি জাহাজকেও আটক করা হয়েছে। জাহাজ দুটির ক্যাপ্টেন এবং নাবিকরাও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্দি থাকবেন। তবে এখনো পর্যন্ত জলে বালতি ডুবিয়ে ডুবিয়ে 70 টন তেল তুলে ফেলা গিয়েছে। যান্ত্রিক পদ্ধতিতেও তেল তোলার কাজ চলছে। মোট কতটা তেল যে জলে পড়ে গিয়েছিল সেটা এখনো স্পষ্ট নয়। হাজার তিনেক লোক এখন তেল তোলবার কাজে নিযুক্ত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে এবার একুশে বইমেলার একটি পৃথক বিশেষ আকর্ষণ শিশুদের জন্য আয়োজিত শিশু কর্নার প্রতিষ্ঠা। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা নাসরিন হুদা বিধি।
শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এবারে অমর একুশে বইমেলায় শিশু প্রহর নামে একটি আলাদা কর্নার করা হয়েছে। শিশুদের চাহিদার কথা মাথায় রেখে লেখক ও প্রকাশকরা শিশুদের প্রিয় সব কার্টুন ও কমিক্স চরিত্রগুলো তুলে ধরছেন মলাটের ভেতরে। প্রযুক্তির যুগে বাচ্চারা এখন ভিজুয়ালি কিছু শিখতে চায়। কথা হলো বইমেলায় ঘুরতে আসা একজন মা ডাক্তার নাজমিন সুলতানার সাথে।
আমার তিনটে ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, বাংলা ওরা একটু কমই জানে, তাই বাংলা একাডেমিতে আমি ওদেরকে নিয়ে এসেছি বাংলার সাথে কিছুটা পরিচয় করে দেওয়ার জন্য।
ছোট্ট বাচ্চাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও বাংলাদেশের কবি ও সাহিত্যিকদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই বাবা মা বাচ্চাদেরকে নিয়ে বইমেলায় আসছেন। নাসরিন হুদা বিধি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কোনো কোনো বিশ্লেষক বলছেন, সাতটি মুসলিম প্রধান দেশের উপর যুক্তরাষ্ট্রের ভ্রমণের উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়টিকে ইসলামিক স্টেট এবং আল কায়দা তাদের অনুগতদের দলে ভাড়ানোর জন্য ব্যবহার করতে পারে। ট্রাম্প প্রশাসন যদিও বলছে যে ওই সাতটি দেশের উপর এই নিষেধাজ্ঞা সাময়িক, কোনো কোনো বিশেষজ্ঞ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। বিশ্ব সংবাদেই যেমনটি কিনা এই একটু আগেই শুনলেন, যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলবর্তী ওয়াশিংটন রাজ্যের এক ফেডারেল জাজ দেশব্যাপী যে ভ্রমণ নিষেধাজ্ঞা চলছিল কদিন যাবৎ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী নির্দেশের প্রেক্ষিতে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করে দিয়েছেন ফেডারেল জাজের এক রায়। বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন নিউ ইয়র্ক প্রবাসী ইমিগ্রেশন অ্যাটর্নি শেখ সেলিম। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলবর্তী ওয়াশিংটন রাজ্যের এক ফেডারেল জাজ দেশব্যাপী যে ভ্রমণ নিষেধাজ্ঞা চলছিল কদিন যাবৎ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী নির্দেশের প্রেক্ষিতে আপাতত সেটা আটকিয়ে দিয়েছেন। সিয়াটলের ডিস্ট্রিক্ট জাজ জেমস রোবার্ট রায় দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বাবদে দেওয়া নির্বাহী নির্দেশ চ্যালেঞ্জ করবার আইনি অবস্থান রয়েছে। আমাদের শ্রোতাদের জন্য ব্যাপারটা ব্যাখ্যা করবেন?
ওয়াশিংটন স্টেট অ্যাটর্নি জেনারেল মিস্টার ফার্গুসন এই নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে ইউনাইটেড স্টেট ডিস্ট্রিক্ট কোর্টে একটা মামলা করেন এবং মামলা করে উনি ইনজাংশন চেয়েছেন। এই ইনজাংশন চেয়েছেন অন্তত দুইটা গ্রাউন্ডে। একটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার যে 7 কান্ট্রিগুলার মুসলিম ইমিগ্রান্টদের নন ইমিগ্রান্টদের এখানে আসার জন্য যে নিষেধাজ্ঞা জারি করছে সেটার পরে স্থগিত আদেশ চেয়েছেন দুইটা গ্রাউন্ডে। একটা গ্রাউন্ড হচ্ছে যে ইউনাইটেড স্টেট সংবিধানে ডিউ প্রসেস ক্লজ এই অর্ডার ভায়োলেট করে এবং ইকুয়াল প্রোটেকশন ক্লজ এটা ভায়োলেট করে। উনি ইনজাংশন চেয়েছেন যে ওয়াশিংটন স্টেটের দ্বারা সিটিজেন আছে এবং ওয়াশিংটন স্টেটের দ্বারা ইরিপিয়ারেবল হার্ম অর্থাৎ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন যার জন্য এই ইনজাংশন চেয়েছেন এবং কোর্ট এই ইনজাংশনটা গ্রান্ট করে নেশন ওয়াইড ইনজাংশন জারি করেছে। অর্থাৎ সারা যুক্তরাষ্ট্র ব্যাপী এই অর্ডারের কার্যকারিতা আপাতত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই অর্ডারের কার্যকারিতা থাকবে না, অর্থাৎ স্থগিত ঘোষণা করেছে।
মানে যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের সব জায়গাতেই সব কটিতেই এটা সমানভাবে প্রযোজ্য হচ্ছে এই মুহূর্তে, তাই তো? আচ্ছা, এখন হোয়াইট হাউস থেকে স্বভাবতই এর বিরোধিতা করা হয়েছে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করা হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে। সম্ভাব্য পরিস্থিতি ভবিষ্যতে পরবর্তীতে কি হতে পারে বলে আপনার মনে হয়?
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট কোন রায় দিলে সেটার পরবর্তী ইনস্টেন্স হচ্ছে কোর্ট অফ অ্যাপিলস ফর দ্যাট পার্টিকুলার সার্কিটে। সরকার এইটার স্থগিতাদেশ যাতে বলবৎ না থাকে সেজন্য তার স্থগিতাদেশ লিফট করার জন্য আবেদন করতে পারে ইউনাইটেড স্টেট কোর্ট অফ অ্যাপিলস এ, উইচ ইজ ইন্টারমিডিয়েটরি কোর্ট এই দেশে, জাস্ট ইউনাইটেড স্টেট সুপ্রিম কোর্টের নিচের কোর্টে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই রায়ের বিরুদ্ধে ইমিডিয়েট স্টে চাওয়ার জন্য কোর্ট অফ অ্যাপিলস এ আবেদন করবে, সেইটাই তারা করবে এবং সেটা ইমার্জেন্সি স্টে চাওয়ার জন্য তারা সম্ভবত প্রিপারেশন নিচ্ছে এখন।
ব্যাপারটা কি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে, কি মনে হয় আপনার?
আমার মনে হয় সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা গড়াবে, তার কারণ যদি কোর্ট অফ অ্যাপিলস যদি এই আদেশ স্থগিত করার জন্য কোনো অর্ডার জারি না করে তাহলে আমি শিওর যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা সুপ্রিম কোর্টে যে এই আদেশকে যাতে বহাল না থাকে অর্থাৎ এস্টের জন্য নিশ্চয়ই যাবে।
জি, অ্যাটর্নি শেখ সেলিম, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
আপনাকেও ধন্যবাদ।
মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার কাহিনী নিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের সঙ্গে কথা বলে কক্সবাজার থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
মিয়ানমারের সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী আর প্রতিপক্ষের হত্যা, ধর্ষণ, বাড়িঘর লুট আর জ্বালিয়ে দেওয়া সহ অত্যাচার নির্যাতনের কারণেই অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত হাজার হাজারে মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের হিসেবে এই সংখ্যা 2 জানুয়ারি পর্যন্ত 66,000 হলেও এই সংখ্যা এখন আরও বেড়েছে, অর্থাৎ রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত আছে। সীমান্তে রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কড়া নজরদারি, কিন্তু রোহিঙ্গাদের অনুপ্রবেশ থেমে নেই। এখনও তারা আসছেন, তবে সংখ্যায় কম। নতুন যারা এসেছেন এই দফায়, অর্থাৎ অক্টোবর থেকে আজ অবধি, তাদের অধিকাংশই ঠাঁই পাননি কোনো স্থায়ী ক্যাম্পে। নতুনদের জন্য অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, আর এতে আশ্রয় পেয়েছেন খুব সামান্য সংখ্যক মানুষ। তবে অনেকেরই এখন অবস্থান রাস্তার পাশে, বনে জঙ্গলে আর পাহাড়ে। কক্সবাজার থেকে কুতুপালংয়ের পথে টিএনটি এলাকায় রাস্তায় বসে থাকা 25 বছর বয়সের সখিনার সাথে কথা হয়। মাত্র 4 দিন আগে তিনি এসেছেন বাংলাদেশে, সঙ্গে রয়েছে তার ছোট ছোট 3টি সন্তান। সখিনার বাড়ি ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের পিয়েরি বাজার এলাকায়। তিনি বললেন,
আরে এরে চল্লা সারা মগা হাড়ি ফেলের মারি ফেলের আরে বিশু মিজার তুম ঘরে রেন্দিলা ঘরে তো আরে।
সখিনা বললেন, বার্মাই কোন পর্যায়ে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। মারধর, হত্যা, খুন, বাড়িঘর লুট, জ্বালিয়ে দেয়া এখানে নিত্যদিনের ঘটনা, আর এমনটা সহ্য করতে না পেরেই আমি চলে এসেছি। তিনি বললেন, মেয়েদের ধর্ষণ করা হয় যা আমি ভালোভাবেই জানি, নিজে কিছুটা দেখেছিও। বাংলাদেশে এসেও আমরা অভাবে আছি, খেতে পাই না, আমি এখন অভুক্ত অবস্থায় আছি। আমার হাতে কোনো টাকা পয়সা নেই, কোথায় থাকবো, আগামীকাল কী হবে তা আমি জানি না। এখানে বসে আছে আমি সাহায্যের আশায়, বললেন সখিনা। আরও কিছুটা দূরে 55 বছরের আয়েশা খাতুনের সাথে কথা হয়। তিনি বললেন, মানুষের কাছে শুনেছি রাস্তায় থাকলে নাকি খাওয়া পাওয়া যায়, সাহায্য পাওয়া যায়, কিন্তু কোনো সাহায্য তো মিলছে না। তিনি আরও বললেন, তার 4 ছেলে এখনও মিয়ানমারে রয়ে গেছে, কী অবস্থায় আছে তা তার জানা নেই। কুতুপালংয়ের অস্থায়ী আশ্রয় ক্যাম্প করা হয়েছে। ক্যাম্প বলতে শুধু পলিথিন দিয়ে ছোট ছোট ঘর গাদাগাদি করে একেবারে ছোট জায়গায় রোহিঙ্গাদের বসবাস। এখানে কথা হয় রোজিয়া বেগমের সাথে। মিয়ানমারে তার স্বামীকে ধরে নিয়ে গেছে সেনাবাহিনী, বেঁচে আছে না মেরে ফেলেছে তা তার জানা নেই। দুধের শিশু কোলে নিয়ে আরেক ছোট শিশুকে পাশে বসিয়ে ঘুপচি ঘরের মধ্যে বসি রোজিয়া বেগম বললেন, ইচ্ছা না করলেও থাকতে হচ্ছে এখানে, কারণ এটাই হচ্ছে নিয়তি। ওই দেশে আমাদের সব ছিল, ঘরবাড়ি, চাষাবাদের জমি, এখন কিছুই না থাকার অবস্থাকেই আমি আমার নিয়তি বলে মেনে নিয়েছি। ওই ক্যাম্পে কথা হয় 8 বছরের শিশু ওয়ারেসের সাথে। সারা গায়ে অত্যাচারের চিহ্ন, ঘা হয়ে গেছে শরীরে, মিয়ানমারের সেনাবাহিনী লোহার রড দিয়ে তাকে পিটিয়েছে, তার সামনের দাঁতও ভেঙে গেছে লোহার রডের আঘাতে।
আসতে অসর লোহা লয় আসছে মারি ওরে তাঁতি ফলাই দিয়ে।
এভাবে 28 বছরের জকরিয়া সহ অনেকের সাথেই কথা হয়, দেখা হয়, যাদের শরীরে আঘাত স্পষ্ট, অনেকেরই হাত পা ভেঙে ফেলা হয়েছে। কুতুপালংয়ের ক্যাম্প থেকে আরও বেশ কিছু দূরে রাস্তায় কথা হয় রাখাইনের নাজাবুরু বিলের নুরজাহান বেগমের সাথে। তিনি গণধর্ষণের শিকার এমনটাই জানালেন।
14 তারিখ মারে মেরিটের গলি আরে আর গর গলি দুজনে সিবিদ হয়েছে, 3 জনে রেত গজে তা বাদে দুটা তো গজে
মেরে মিলিটারিরা 24 অক্টোবর প্রথমে তার ঘরে ঢুকে আমাকে টেনে হিস্টে বের করে আনে, বাড়িতে আগুন দেওয়া হয়, এরপরে শুরু হয় গণধর্ষণ। পালাক্রমে 2 জন আমাকে চেপে ধরে রাখে। আমার মনে আছে 5 জন আমাকে ধর্ষণ করে, এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। আসলে কতজন আমাকে ধর্ষণ করেছে তা বলতে পারবো না, কারণ আমার তো জ্ঞানই ছিল না। জ্ঞান ফিরে এলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আত্মগোপনে নিয়ে যায়। 3 দিন পরে সেনাবাহিনী আবার আসে আমার খোঁজে, কিন্তু আমি এর মধ্যে পাহাড়ের জঙ্গলে আত্মগোপনে থাকি। আমার এক আত্মীয় সুযোগ বুঝে বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশে এসে ডাক্তারের কাছে যাওয়ার পরে তাকে জানানো হয় তিনি অন্তঃসত্ত্বা। এরপর চিকিৎসক ওষুধ দিয়েছে। নুরজাহান বললেন, এখন আর পেটে বাচ্চা নেই, কিন্তু এখন কষ্টটা আবার অন্যরকম। খাওয়া নেই, থাকার জায়গা নেই, জীবন চলছে না চলার মতোই। আমি জানি না আমার ভবিষ্যৎ কী হবে, নুরজাহান বেগমের এমনই ভাষ্য। সব ক্যাম্পেরই একই পরিস্থিতি। টেকনাফের লেদায় নতুন রোহিঙ্গা ক্যাম্পে কথা হয় 51 বছর বয়সী আবুল হোসেনের সাথে। তিনি জানান, ওই ক্যাম্পে গত 2 মাসে 25 কেজি করে চাল দেওয়া হয়েছে, কিন্তু ওই 25 কেজিতে তো আর চলে না। তাদের সংসারের সদস্য সংখ্যা 10 জন, অধিকাংশ সময় না খেয়ে অথবা মাঝে মধ্যে ছোটোখাটো কিছু কাজ করে জীবন চলে, তবে না খেয়ে থাকাটাই এখন নিত্য সঙ্গী। লাদা ক্যাম্পে আশ্রয় মেলেনি মংডুর মহসেনা বিবির। 4 বছর আগে 2 ছেলেকে নাসাকা বাহিনী ধরে নিয়ে গেছে, তার আর ফিরে আসেনি। এদেশে 2 মাস ধরে এসেছি, আমার নাম রেজিস্ট্রি করা হয়নি, সাহায্য নেই, সহযোগিতা নেই, কোনো ত্রাণ আমি পাইনি। এমন এক নিদারুণ দুঃখ আর সীমাহীন কষ্টভুকি নিয়েই হাজারুন নূরজাহান, আবুল হোসেন আর ওয়ারেসরা বাংলাদেশে অবস্থান করছেন। নিজ দেশ মিয়ানমারেও ছিলেন তারা পরবাসী, আর এখানে এসেও তাদের এক অনিশ্চিত জীবন যাপন। তাদের মতে এটা কেমন নিয়তি? আমির খসরু, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার, বাংলাদেশ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এখন আজকের বিজ্ঞান পর্ব। বিজ্ঞান পর্ব উপস্থাপন করছেন সেলিম হোসেন।
আপনার ব্যক্তিগত স্মার্টফোনটি যদি ব্যক্তিগত ভিডিও ড্রোনের কাজ করে তো কেমন হয়? ইসরায়েলি কোম্পানি সেলফি একটি ফোনের কভার তৈরি করেছে যাতে ক্যামেরা সহ একটি ক্ষুদ্র ড্রোন সংযোজিত রয়েছে। আপনি ওই ড্রোন ওড়াতে পারেন আপনার স্মার্টফোন দিয়েই। সেলফির প্রতিষ্ঠাতা হেগে ক্লেইনার বললেন,
You're controlling the photo just the way you want it to be. You want it to be bigger, to zoom in. You just manipulate.
আপনি আপনার ড্রোন নিয়ন্ত্রণ করছেন যেভাবে ইচ্ছে। বড় করতে পারেন, জুম ইন করতে পারেন, জুম আউট করতে পারেন, আপনার আঙ্গুল ব্যবহার করেই। ড্রোনের 8 মেগাপিক্সেল ক্যামেরায় 1080 পিক্সেল ভিডিও রেকর্ড করা হয়, যার ফ্রেম রেট প্রতি সেকেন্ডে 30। ওড়ানোর পর আবারও তা ফোনের মোড়কে নিয়ে আসা যায়, যেমনটি বললেন সেলফির প্রতিষ্ঠাতা ক্লেইন।
It's always with you. You don't have to think about
এটি আপনার ফোনের কভার, তাই সবসময় এটি আপনার সঙ্গেই থাকে। ভুলে গেছেন এমন ঘটনা ঘটার কোনো কারণই নেই। সেলফির কেসটি বেশিরভাগ স্মার্টফোনেই লাগে, তবে এটি একটু ভারী এবং 9 মিলিমিটার পুরু। ড্রোনটি 5 মিনিটের মতো উড়তে পারে, তারপর চার্জ করতে হয়। সেলফি কর্তৃপক্ষ বলছে তারা এই ফোন কভারটি $140 বিক্রি করবে এবং অচিরেই তা বাজারে আসবে।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
গ্যাম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইয়াহিয়া জামের 22 বছরের স্বৈরাচারী শাসনের পর দেশটিতে নতুন একজন প্রেসিডেন্ট অ্যাডামা বারো রাষ্ট্রভার গ্রহণ করেছেন। গ্যাম্বিয়ায় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সেনেগালের ডাকারে অবস্থিত গ্যাম্বিয়ার দূতাবাসে 8 জানুয়ারি প্রেসিডেন্ট বারো শপথ গ্রহণ করেন। মিস্টার জামে ডিসেম্বর মাসের গোড়াতে প্রথমে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছিলেন, তবে হঠাৎ করেই সিদ্ধান্ত বদলিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান। তারপর তিনি আদালতে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানাবার চেষ্টা করেন। তার সেই প্রয়াস ব্যর্থ হলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন। ইকোয়াস বা দি ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস তাৎক্ষণিকভাবে তার ক্ষমতা আঁকড়ে ধরে রাখবার প্রয়াসকে নিন্দা জানায়। ইকোয়াস ও অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের কয়েক সপ্তাহব্যাপী উচ্চ পর্যায়ের যোগাযোগের পর তারা গ্যাম্বিয়ার গণতন্ত্রের প্রতি তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং মিস্টার জামে যদি ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি অব্যাহত রাখেন তবে নির্বাচনী ফলাফলে মেনে নিতে বহুজাতিক মিশন বাহিনী গঠনের ঘোষণা করেন। বহুজাতিক সেনাবাহিনী গ্যাম্বিয়ার সীমান্তে মোতায়েন এবং আঞ্চলিক প্রধানদের শেষ মুহূর্তের ব্যাপক মধ্যস্থতার পর মিস্টার জামে শেষ পর্যন্ত 21 জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নেন। তার প্রস্থানের পর প্রেসিডেন্ট বারোর গ্যাম্বিয়ায় ফিরে আসবার পথ প্রশস্ত হয়। যুক্তরাষ্ট্র সরকার গ্যাম্বিয়ার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরণকে স্বাগত জানাচ্ছে এবং প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার জন্য প্রেসিডেন্ট বারোকে অভিনন্দন জানাচ্ছে। মিস্টার জামে 1994 সালে কুর মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং তার শাসনামলে বহু সাংবাদিক ও রাজনৈতিক বিরোধীদের কারারুদ্ধ করেন। গ্যাম্বিয়ার জনগণ বিগত কয়েক সপ্তাহ ধরে গণতন্ত্রের প্রতি যে প্রতিশ্রুতি ও সংযম প্রদর্শন করেছেন, যুক্তরাষ্ট্র তার প্রতি এবং মিস্টার জামির শান্তিপূর্ণ প্রস্থানের সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে। দি ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস, সংক্ষেপে ইকোয়াস, বা অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রপ্রধানরা পরিস্থিতি মোকাবেলায় যে নেতৃত্ব প্রদর্শন করেছেন, যুক্তরাষ্ট্র তাতেও সাধুবাদ জানাচ্ছে। গ্যাম্বিয়ার ভবিষ্যতের নির্ণয়ে প্রেসিডেন্ট বারো গ্যাম্বিয়ার জনগণকে ঐক্যবদ্ধ থাকবার এবং একত্রিত হয়ে ভাই বোনের মতো কাজ করার যে আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সেই আহ্বানে সামিল হতে চায়। যুক্তরাষ্ট্র গ্যাম্বিয়ার জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পেরে গর্বিত বোধ করছে এবং গ্যাম্বিয়ার জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রেসিডেন্ট বারো ও তার সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে আশা ব্যক্ত করছে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন সময় সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনার। শোনাচ্ছেন আনিস আহমেদ।
সাতটি মুসলিম প্রধান রাষ্ট্র থেকে অভিবাসী এবং ভ্রমণকারীদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর গত সপ্তাহে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়াশিংটনের একজন ফেডারেল বিচারক ওই নিষেধাজ্ঞা গোটা দেশে সাময়িকভাবে বাতিল করার আদেশ দিয়েছেন। এই সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তাঁর প্রতিক্রিয়ায় এই রায়কে হাস্যকর বলেন এবং তা পাল্টানোর সংকল্প প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের কাস্টম ও সীমান্ত সুরক্ষীরা এর মধ্যে বলেছে যে বৈধ ভিসা নিয়ে আসা লোকজনকে এখন এদেশে প্রবেশ করতে দেয়া হবে। স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও বলছে যে তারা আদালতের আদেশ মান্য করে চলছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে যে বিচার বিভাগ যথাশীঘ্র সম্ভব তাদের কথায় এই জঘন্য আদেশের বিরুদ্ধে একটি স্টে অর্ডারের জন্য আবেদন করবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম মার্টিস বলেছেন যে সেনকাকু দ্বীপপুঞ্জে জাপান প্রশাসনকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে। এই মন্তব্যকে চীন তাৎক্ষণিকভাবে সমালোচনা করে। আজ তিনি টোকিওতে বলেন যে তাঁর জাপানি সহপক্ষ তামামি ইনাদার সঙ্গে আলোচনায় তিনি এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন যে তাঁর কথায় সেনকাকু দ্বীপপুঞ্জ সম্পর্কে আমাদের দীর্ঘদিনের নীতি অব্যাহত থাকবে। তবে ম্যাটিস ওই অঞ্চলে কোনো রকম সামরিক তৎপরতার কথা বলেননি। একজন শীর্ষ পাকিস্তানি কর্মকর্তা এরকম আভাস দিয়েছেন যে পাকিস্তান সরকার কারারুদ্ধ চিকিৎসক শাকিল আফ্রিদির মুক্তির জন্য আমেরিকার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা করতে রাজি রয়েছে। এই চিকিৎসকই 2011 সালে যুক্তরাষ্ট্রকে ওসামা বিন লাদেনের অবস্থান জানাতে সাহায্য করেছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী তারিক ফাতিমি বলেন, আমরা বিষয়টি আমাদের আইনি ব্যবস্থার অধীনেই রাখতে চাই, কিন্তু আমরা এটাও চাই না যে এর কারণে আমরা কারো বিরক্তিভাজন হই, সেটা আমাদের আইনি ব্যবস্থারও লক্ষ্য নয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, ভারতে জঙ্গি হামলা হলে ভবিষ্যতে আবারও সার্জিক্যাল স্ট্রাইক চালানো হতে পারে। একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়েছেন। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ, তারা যদি নিজেদের শুধরে নেয় তো ভালো, কিন্তু জঙ্গি হামলা ঘটতে থাকলে আমরা নিশ্চয়তা দিতে পারি না যে ভবিষ্যতে আর কোনো সার্জিক্যাল স্ট্রাইক হবে না। আমরা এটা চাই না, কিন্তু পরিস্থিতি যদি তেমন হয় তাহলে অন্য কোনো বিকল্পও নেই। সেই সঙ্গে রাজনাথ সিং এও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ভেবে চিনতে পাকিস্তানে ঢুকে সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এ প্রসঙ্গে সেই সময় বাস্তব পরিস্থিতির কথা উত্থাপন করে তিনি বলেন, খবর পাওয়া গিয়েছিল কাশ্মীরে ঢুকে হামলা চালিয়ে জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখার ওপারে তাদের লঞ্চ প্যাডে ফিরে গিয়েছে এবং সে কারণেই ভারতীয় জওয়ানরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ওই লঞ্চ প্যাডগুলিতে নিশানা করেন এবং সেগুলি ধ্বংস করে ফিরে আসেন। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের কুখ্যাত যুদ্ধবাজ নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার সম্প্রতি কাবুল সরকারের সঙ্গে শান্তি চুক্তি করার পর জাতিসংঘ তার নাম সন্ত্রাসীদের তালিকা থেকে বাদ দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বিষয়ক এক কমিটি নিউ ইয়র্কে প্রকাশিত বিবৃতিতে বলেছে, তার সম্পত্তির লেনদেন, ভ্রমণ এবং অস্ত্র নিষেধাজ্ঞা আর তার উপর প্রযোজ্য হবে না। কয়েক মাস আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার হেকমতিয়ারের হিজবে ইসলাম নামের একটি বিদ্রোহী উপদলের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনা আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন রব ম্যাকলিন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.